আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সলাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান ওলি আল্লাহর স্মরণে। আলহামদুলিল্লাহ দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আজকের ওলি আল্লাহর স্মরণ অনুষ্ঠানের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অনেক বড় দয়া, পবিত্র রজব মাসের মধ্যে আমরা জিনার নাম মুবারক সম্পর্কে মাদানী চ্যানেলের মধ্যে অসংখ্য অনুষ্ঠান, অসংখ্য আলোচনা দেখতে পাই। হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলিহি ইনার উরুস শরীফ উপলক্ষে আজকে আমাদের ওলি আল্লাহ স্মরণ অনুষ্ঠানের মধ্যে টপিক আলোচনা আলহামদুলিল্লাহ আমাদের করার সৌভাগ্য অর্জন হবে। তাই অবশ্য অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। পাশাপাশি আমাদের আজকের বিষয়ে আমরা তো আলোচনা শুনবো আমাদের আমন্ত্রিত মোবালিকের দাওয়াত ইসলামী গ্রন্থ থেকে। পাশাপাশি আলহামদুলিল্লাহ আমাদের আমন্ত্রিত নাথ প্রফেশনকারী ইসলামী ভাই উপস্থিত থাকেন, এনার থেকেও নাথ শরীফ কালাম মানকাবাদ শোনার সৌভাগ্য হবে, তাই আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল। আসুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য অর্জন হয়েছে। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামত বরকাতুহুল্লাহ আলিয়া আমাদেরকে দরুদ শরীফ পাঠ করা উৎসাহ প্রদান করতে গিয়ে তিনি তার লিখিত বিভিন্ন রিসালার আর দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত তিনি বিভিন্ন হাদিস শরীফ লিখে থাকেন। তো কিতাবের মধ্যে এসেছে এরকমই একটি ফজিলত যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কাল কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটতম ব্যক্তি সে হবে যে দুনিয়াতে থাকা অবস্থায় আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করার সে তৌফিক নসিব করুক, আমিন। আসুন আমরা মহব্বতের সাথে আর একটি বার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, আজকে আমাদের মাঝে নাথ প্রফেশনকারী ইসলামী ভাই আমাদের ডান পাশে, আমাদের রমজান ভাই উপস্থিত হয়েছে এবং আমার অপর পাশে মাশাআল্লাহ মোবালিকের দাওয়াত ইসলামী আমাদের ইকরাম হুজুর উপস্থিত হয়েছেন। হুজুর অসংখ্য অসংখ্য শুভেচ্ছা আপনাদেরকে, আমাদেরকে সময় দেওয়ার জন্য শুকরিয়া জ্ঞাপন করছে আপনাদের মাশাআল্লাহ। আমরা আসুন আমাদের আজকে আমরা অনুষ্ঠান শুরুতে আলহামদুলিল্লাহ নাথ শরীফ কালাম শোনার সৌভাগ্য হয়ে থাকে। তা আমার রমজান ভাই ডান পাশ থেকে শুরু করবে ইনশাআল্লাহ, রমজান ভাই থেকে নাথ শরীফ বা কালাম শোনার সৌভাগ্য অর্জন করবে ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
আমরা কালাম শ্রবণ করার আগে ভালো ভালো নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আমি নিয়ত করছি আল্লাহ তাআলার সন্তুষ্টি, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা কালাম পাঠ করব। আপনারাও নিয়ত করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি
আমার
মদনি মদিনে ওয়ালে সল্লি আলা রাসূলিনা সল্লি জয় নো থাকে নো
তোমার ধ্যানে আছে অশ্রু আমার হে নয়নে হে মন দয়া কর খোদা আমার হে নয়নে যেন অশ্রুর ফোরা রয়েছে অশ্রুর ফোবারা আমারে নয়নে রয়েছে অশ্রুর ফোবারা আমারে থাকে নবীর ছবি আমার এ নয়নে
আমিন আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার মদিনাওয়ালার প্রতি মহাব্বত এ চোখ আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত আর সে চোখ দ্বারা মানুষ কত কিছু না দেখে কিন্তু আশিকের রসুল্লাই তো সেই চোখে তো মদিনার জিয়ারত করার জন্যই আশায় লিপ্ত থাকে আল্লাহ পাক আমাদেরকে এই চোখ দ্বারা গুনাহ থেকে বেছে আল্লাহ পাকের হুকুম মোতাবেক শরীয়ত অনুযায়ী এই চোখের হিফাজত করার তৌফিক দান করুক আমিন আমিন দর্শক আলহামদুলিল্লাহ আমরা আজকে আমি অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম আমরা আলহামদুলিল্লাহ অনেক বড় সৌভাগ্যবান যে আমাদের মাঝে রজব মাস চলমান রয়েছে এবং এই মুবারক মাসের মধ্যে অসংখ্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের প্রিয় বান্দাদের উরুস শরীফ তাদের ওফাত দিবস রয়েছে তো ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি মাশাআল্লাহ ইনারও কেমন শানুমান তো আমরা মাদের মুজাকারার মধ্যেও মাশাআল্লাহ বিভিন্ন মাদানসি অনুষ্ঠানের মধ্যে স্পেশালি অনুষ্ঠান দেখি আমরা তো আজকের ওরি আল্লাহ স্মরণ অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা ইনার আলোচনা করার সৌভাগ্য আলহামদুলিল্লাহ আমাদের তো আপনারাও যেই যেখানে রয়েছেন আমি বলবো বন্ধুবান্ধব আপনার প্রতিবেশী আপনার পরিবারের সকলকে নিয়ে মাদানসিদের সামনে বসে পড়ুন এবং আজকের এই মুবারক শখসিয়তের আলোচনার মধ্যে আমরা সকলেই শরিক হয়ে যাই আমার ইকরাম হুজুরের কাছে যাব হুজুর কেমন আছেন আপনি
আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহ শুক্রিয়া হুজুর তো আজকে আমরা যে বিষয় নিয়েছি এবং জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহিনা জীবনী সম্পর্কে আপনি দর্শকের কাছে প্রথমে কি তুলে ধরবেন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহ পাকের এই মহান ব্যক্তি হযরত সাইয়্যিদনা ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাই তার ১৭ রবিউল আউয়াল ৮৩ বা ৮০ হিজরিতে সোমবার শরীফ মদিনায় পাকি হয়েছে তার জন্য তিনি শহীদে কারবালা ইমামে আরশে মাকাম ইমামে হুমাম সাহাবি ইবনে সাহাবি হযরত সাইয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পপুত্র অর্থাৎ নাতির সন্তান ছিলেন তিনি এবং তার উপনাম হচ্ছে আবু আবদুল্লাহ ও আবু ইসমাইল আর উপাধি হচ্ছে সাদিক ফাজিল তাহির
সুবহানাল্লাহ
তিনি অত্যাধিক সত্য কথা বলার কারণে তাকে সাদিক বলা হয়।
সুবহানাল্লাহ।
এবং যেমন তার নাম আমরা জানি যে ইসিম্বা মুসাম্মা, এটা আরবিতে রয়েছে যে ইসিম্বা মুসাম্মা হচ্ছে নাম যেমন কাজও তেমন।
সুবহানাল্লাহ।
তিনি যেমন সাদিক, তার কথাবার্তাগুলো এরকম, সবসময় তিনি সত্য কথা বলতেন।
সুবহানাল্লাহ।
সাদিক
ইমাম জাফর সাদিক
রাহমাতুল্লাহ তাআলা।
সুবহানাল্লাহ।
এবং ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ তাআলার এর সম্মানিত আম্মার নাম হযরত বিবি উম্মে ফারওয়া বিনতে কাসিম বিন মুহাম্মদ বিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা।
সুবহানাল্লাহ।
এবং তার সম্মানিত পিতার নাম মোবারক হযরত ইমাম মুহাম্মদ বাকের বিন আলী জাইনুল আবেদিন বিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা।
সুবহানাল্লাহ।
ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি মাতার দিক দিয়ে সিদ্দিকি এবং তার পিতার দিক দিয়ে তিনি হুসাইনি।
সুবহানাল্লাহ। সুবহান। অর্থাৎ মাতার দিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বংশধর
এবং পিতার দিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা।
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি তাবেঈ বুজুর্গ ছিলেন।
আল্লাহু আকবার।
তিনি দুইজন জলিল কদর সাহাবায়ে কেরাম হযরত আনাস বিন মালিক ও হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে সাক্ষাৎ করেন।
মাশাআল্লাহ।
তখন তিনি রাহমাতুল্লাহর কাছ থেকে তার সাজাদা হযরত মুসা কাজিম, ইমামে আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম সুফিয়ান সৌরি এবং ইমাম সুফিয়ান রাহমাতুল্লাহ তাআলা আলাইহিমর মতো বড় বড় বুজুর্গগণ তার কাছ থেকে ফয়স লাভ করেন।
সুবহানাল্লাহ।
ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ তাআলা আলাই অনেক বড় বুজুর্গ ছিলেন এবং তার অসংখ্য কারামত ছিলেন।
আচ্ছা।
হযরত লাইস বিন সাদ রহমতুল্লাহ তাআলা বলেন যে আমি একবার হজের উদ্দেশ্যে মক্কা শরীফে আমি সফর করার জন্য রওনা হলাম। তো আসরের নামাজ আদায় করার পর মসজিদে হারামের নিকটবর্তী জবল আবু কুবাইস যেটা রয়েছে পাহাড়ের দিকে গেলাম। আমি দেখলাম সেখানে একজন ব্যক্তি ওইখানে পাহাড়ের মধ্যে তিনি দোয়া করছিল যে ইয়া রব্বি ইয়া রব্বি, এমনকি তার শ্বাস ফুলে গেল এভাবে বলতে বলতে।
আল্লাহ।
এবং অতঃপর তিনি বলতে লাগলো যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এভাবে বলতে বলতে তার শ্বাস ফুলে গেল। এবং এরপর তিনি বলতে লাগলো যে ইয়া রহমান ও ইয়া রহমান, এভাবে বলতে বলতে তার শ্বাস ফুলে যাচ্ছিল অনেকক্ষণ ধরে। এরপর তিনি ইয়া আরহামার রহিমিন এই উজিফা পাঠ করতে রইল এবং এখান থেকে অবসর হওয়ার পর তিনি আল্লাহ পাকের দরবারে আরজ করতে লাগলেন যে হে আল্লাহ পাক, আমার আঙ্গুর খেতে মন চাই।
আচ্ছা।
এবং আমাকে নতুন চাদর দান করো।
সুবহানাল্লাহ।
তখন তিনি আউলাইস রহমতুল্লাহ তাআলা আলাইহি, সাদ রহমতুল্লাহ তাআলা আলাইহি, আইস বিন সাদ রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে এই দোয়া এখনো শেষ হয় নাই, এই দোয়া শেষ হওয়ার পূর্বেই দেখা যায় একটা টুকরি মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে আঙ্গুর এবং সেখানে দুটো চাদর ছিল। এখন কারণ ওই সময় আঙ্গুরের কোনো মৌসুম ছিল না।
আচ্ছা।
সালাম দিলেন, বলতে হুজুর আপনার দোয়ার মধ্যে আমি আমিন বলেছি।
সুবহানাল্লাহ।
তখন ও যে খাওয়ার মধ্যে আমিও,
আমারও হক আছে,
আমার হক রয়েছে, আমার অংশ রয়েছে। তখন তিনি বলতে আসুন আপনিও বসুন, আহার করুন। ও যে এখানে সত্য হচ্ছে একটা, মানে এখান থেকে কোনো কিছু বাঁচিয়ে রাখবেন না, সবগুলো আহার করবেন।
আচ্ছা আচ্ছা।
এটা বলার পর দেখা গেল ওই আঙ্গুরে, সাধারণত আঙ্গুরের মধ্যে অনেক সময় বীজ থাকে, বীজ, কিন্তু এই আঙ্গুর কোনো ধরনের বীজ ছিল না।
আল্লাহু আকবার।
আমরা আহার করার পর আমি দেখলাম ওই আঙ্গুরের মধ্যে কোনো, মানে ওই আঙ্গুরের যে টুকরি ছিল ওইখান থেকে সামান্য আঙ্গুরও কমে নেই।
আল্লাহু আকবার।
এখান থেকে একটি মাদানী ফুল হচ্ছে এটা যে জান্নাতি খাবার যেগুলো ওগুলো পচে যায় না, নষ্ট হয় না।
সুবহানাল্লাহ।
এবং ওগুলোর মধ্যে বরকত রয়েছে,
বরকত রয়েছে, মানে
দুনিয়াবি যে সমস্ত ফল রয়েছে ফলের মধ্যে আপনি ঠক হলে ঠক হবে, মিষ্টি হলে মিষ্টি হবে, কিন্তু জান্নাতি ফল এগুলো একটার মধ্যে 70 ধরনের সাত সাত থাকে।
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
তখন লাইফ বিন সাদ রাহমাতুল্লাহ বলে রাখলেন যে আমি এই আঙ্গুর ফল যখন আহার করলাম যে এরকম মজাদার স্বাদযুক্ত আঙ্গুর আমি কখনো আহার করিনি।
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
এরকম মজাদার। এরপর তিনি বললেন যে তুমি একটু আড়াল হও, আমি কাপড়টা পরিবর্তন করব।
আচ্ছা।
যখন জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাই, উনি যে জাফর সাদিক রহমত উনি কিন্তু জানেন না, আবু লাইস বিন সাদ রহমত তিনি জানেন না।
আচ্ছা।
তিনি এমনি বুজুর্গ হিসেবে এরকম তার পাশে ছিলেন,
মনে ধরে নিয়েছেন
একটু। এখন তিনি তার যে দুইটা চাদর ছিল এখান থেকে একটা তিনি তেহবত হিসেবে পরিধান করলেন আর একটা গায়ের উপর জড়ালেন।
জি।
আর যে দুটো পুরাতন চাদর ছিল এগুলো হাতে নিলেন।
আচ্ছা।
এরপর তিনি চলতে লাগলেন।
জি।
এখন যাওয়ার পর কতটুক মদিনাতে যাওয়ার সময় তখন দেখা গেলো একজন ফকির তার কাছ থেকে সেখন সাক্ষাৎ হলো তার সাথে, তখন বলতে লাগলেন যে হে আল্লাহ পাকের প্রিয় রসুলের বংশধর, আমাকে পোশাক পরিধান করান, আল্লাহ পাক দয়ালু আপনাকে উত্তম পোশাক পরিধান করিয়ে দিন।
সুবহানাল্লাহ।
তখন তিনি চাদর দুটি তাকে দিয়ে দিলেন,
আল্লাহু আকবার,
তিনি দিয়ে চলতে লাগলেন। তখন আমি ফকিরকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহ পাক আপনাকে দয়া করুক, আপনি যে ব্যক্তির কাছ থেকে চাদর চাইলেন ওই ব্যক্তিটিকে? তখন ওই ফকির উত্তর দিল, তিনি হচ্ছেন হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ তাআলা।
সুবহানাল্লাহ।
এটা বলার পর আমি তাকে অনেক খুঁজেছি, কিন্তু এরপর ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আর পাওয়া যায়নি। দেখুন, এটা হচ্ছে বড় নিয়ামত যে বুজুর্গদের দরবারে যাওয়া, বুজুর্গদের কাছ থেকে পাওয়া, সময় সুযোগ হলে তাদের কাছ থেকে চেয়ে নেওয়া দরকার। কারণ যদি হাত ছাড়া হয়ে যায়, সময় চলে গেলে, তখন আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না,
উপায় থাকবে না।
এই জন্য বুজুর্গদের দরবারে যাওয়ার সময় নিয়তের বিশুদ্ধতা,
মাশাআল্লাহ মাশাআল্লাহ,
এবং ওনার কাছ থেকে ফয়েজ লাভের জন্য ইমানের নিরাপত্তা,
জি জি,
তারপর হালাল রিজিকের জন্য ব্যবস্থা হয়ে যায়,
সুবহানাল্লাহ,
ওই দোয়াগুলো করা দরকার। এখন আমরা তো কসার এখানে গিয়ে শুধুমাত্র আমাদের যেন সম্পদ যেন বৃদ্ধি হয়ে যায়, হায়াত যেন লম্বা হয়, তারপর টাকা পয়সা যেন বেশি হয়, এই জিনিসগুলো চাই।
আমরা এমন কিছুই চাই যেগুলো মানে আমাদের দুনিয়াটাকে সুন্দর করার জন্য যথেষ্ট, কিন্তু আমাদের আখিরাতটাকে সুন্দর করার জন্য আল্লাহ পাক যেন আমাকে বেহিসাব মাগফিরাত দান করে, হ্যাঁ, আল্লাহ পাক যেন আমাকে সমর্প সন্তুষ্ট হয়ে যায়,
জি, এরকম আসলে দোয়াগুলো জানে না বিদায় মানুষ ভুল করে,
ইলমে দিন না থাকার কারণে,
না থাকার কারণে এক। আর দ্বিতীয়ত আমরা আমির আহলে সুন্নাত আল্লামা ইলিয়াস আত্তার কাদেরী দামাতুল আলিয়া, তিনি ফয়জানুস সুন্নাতের মধ্যে এবং দোয়ার আদব ওই রিসালার মধ্যে,
আচ্ছা,
এই দোয়া কীভাবে করতে হবে ওই সম্পর্কে সুন্দরভাবে এখানে বর্ণনা করেছেন,
মাশাআল্লাহ।
তো আমরা যারা মাদ্রাসায় পড়ি নেই, আলেবে দিন নয়, আমরা যদি ওইগুলো যদি বাংলাগুলো যদি পড়ি, আলহামদুলিল্লাহ, অনেক উচ্চ মর্যাদার দোয়া যেগুলোকে জান মানে বলা হয়, ওই রকম দোয়া এখানে আছে, লিপিবদ্ধ আছে।
না আসলে আমরা এই দোয়াটাকে খুবই মানে আমি চাইলাম হয়ে গেল আর কি, হ্যাঁ, দোয়া এটা একটা ইবাদত, হ্যাঁ, দোয়া এটা মুমিনের হাতিয়ার বলা হয়েছে। দোয়া ছাওয়ার মধ্যেও, দোয়া করার মধ্যেও কিন্তু অনেক কিছু বিষয়াদি রয়েছে, যেটা যে আমির আল্লাহ সুন্নাতের রিসালাটা পড়লে আসলে বোঝা যায়, যেটা আপনি বলেছেন দোয়ার আদব, এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটি রিসালা কিতাব। তো দর্শক অনুরোধ করবো আমরা এই রিসালাটা সংগ্রহ করি, আমি www.dawatislami.net বুকস লাইব্রেরি অপশনে গিয়ে এটাও পাবেন। মাশাআল্লাহ, আমার হুজুর যে বিষয়টা এতক্ষণ বলেছেন যে দোয়া করার মধ্যে আদব অসংখ্য বিষয় রয়েছে, এবং কী দোয়া করা উচিত, কোন দোয়া আমরা আজকে সাধারণত চা আমরা করে থাকি, এবং আসলে হাকিয়তে যখন কোনো গনিমত সময় আমাদের গুরুত্বপূর্ণ সময় চলে আসে, যেরকম আপনি বললেন ওলি আল্লাহর দরবার আমি গেলাম, ওই সময়টাকে গনিমত মনে করা, ওই সময়ে চাওয়ার মতো জিনিস চাওয়া, শুধু দুনিয়াবি জিনিস আমি চেয়ে দুনিয়াটা আর কয় বছর, যেটা মূল আমাদের আখিরাত, হ্যাঁ, সেটাকে সুন্দর করার জন্য আমরা কতটুকু আল্লাহ পাকে ওলির দরবারে গিয়ে বা আল্লাহ পাকের দরবার যখন হাত তুলি তখন সেটা কতটুকু আমরা চাওয়ার মতো চাচ্ছি, এটা আমাদের একটু খেয়াল করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে এতে বোঝার তৌফিক দান করুক। যেটা আমার হুজুর বললো যে ওলি আল্লাহর দরবারে যাওয়ার ক্ষেত্রে,
ওলিদের দরবারে গিয়ে যদি অবশ্য সুযোগ হয়, যারা মক্কা শরীফ মদিনা জিততে পারে যাওয়ার সুযোগ হবে, তারা যদি চায় ইচ্ছা করলে ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ তাআলার মাজার শরীফে গিয়ে হাজরি দেওয়ার সুযোগ আছে,
মাশাআল্লাহ, জান্নাতুল,
হ্যাঁ,
নতুন বকিতে
রয়েছে,
আচ্ছা,
তো সেখানে গিয়ে যদি চাই সেখানে যেতে পারেন, সাহাবে কেরামের দর মাজারে পাক,
আলহামদুলিল্লাহ,
সেখানে যাওয়ার সুযোগ নসিব হলো,
জি,
সেখানে যাওয়া, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে যাওয়ার সময় আদব কিভাবে রক্ষা করতে হয়, এটা যদি রফিকুল হারামাইন আমাদের যে গাইড রয়েছে, ফার্স্ট গাইড, ওইটা যদি ফলো করেন ওইটাও পাবেন, এবং আমিনুল হাসানের যে ডকুমেন্টারি রয়েছে,
আচ্ছা,
মদিনায় তৈয়বার হাজির এবং খানায় খাবায় কীভাবে হাজির দেওয়ার যে ডকুমেন্টারি রয়েছে, যদি ওইটা দেখে, হজের মৌসুমে মাদানী চ্যানেলের মধ্যে বারবার দেখানো হয়,
জি,
তো ওগুলো দেখলে আলহামদুলিল্লাহ অনেক অনেক কিছু শিখতে পারবে,
আচ্ছা,
কীভাবে দোয়া করা দরকার, কীভাবে চলা দরকার, ইস্তিলাম কাকে বলে এক বিষয়ে, এবং বুজুগত দরবারে যাওয়া, কোন জিনিস চাওয়া। আমরা সবাই তো চাই বুজুগত দরবার যে আল্লাহ আমাকে সন্তান দান করো,
জি,
কিন্তু সন্তান দান করে সন্তান তো বড় হলে অনেক খারাপও হতে পারে, অসৎ চরিত্রবানও হতে পারে, সেই জন্য আল্লাহকে চাওয়া যে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো,
সুবহানাল্লাহ,
যদি নেককার সন্তান চাই তখন সে যেন কখনো অসৎ হবে না,
না
দুষ্ট হবে না,
দুষ্ট হবে,
তখন সে তার সৎ হবে, নেককার হবে, পরিষ্কার হবে, এবং যথাসম্ভব বহু অবস্থায় থাকা,
মাশাআল্লাহ,
যেভাবে আজ শাহী রুকনউদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাই ওনার আম্মা যান, ওনাকে কখনো ওযুবিহীন কখনো তাকে দুধপান করেনি,
আল্লাহ,
ওনার মধ্যে এমন একটা গুণ আছে, সেটা হচ্ছে যে উনি কোনো কোরআন পাকের কোনো পারা যদি তিনবার পড়তেন এটা তার জন্য মুখস্থ হয়ে যেত।
সুবহান, এটা কি মানে সন্তানের
সন্তানের
এই গুণটা?
এই গুণটা
মানে মায়ের,
হ্যাঁ,
উযু অবস্থা কারণ মা এক কথা মা নাক্কা হওয়ার কারণে সন্তানের কত গুণ।
আল্লাহ জাফর সাদিক তো উনি আওলাদে রাসূল।
হাই সুবহান, আমাদের বাবার দিক দিয়ে
উনি ওনার সন্তান অনেক উঁচু হবে।
সুবহান,
সেজন্য আমরা ওগুলো ফলো করি। ছোট ছোট আমল
দেখতে যদিও বা মনে হয় যে না
কিছুই নাই দরকার এগুলো করা, কিন্তু এগুলো মুস্তাহাব। মুস্তাহাব হলেও এগুলো যদি আমরা অনুসরণ অনুকরণ করি তাহলে এগুলোর মাধ্যমে বুজুর্গদের ফয়েজ অবশ্যই সন্তান লাভ করবে। ফিতনা ফিসাদের যুগের মধ্যে আমি আপনি সন্তানকে কন্ট্রোল করা, তাদেরকে সৎ পথে চালানো অনেক টাফ,
অনেক টাফ একটা।
সুতরাং এই বুজুর্গদের যখন নেক নজর করবে
সুবহানাল্লাহ,
তখন আল্লাহ পাক যখন দয়া করবেন তখন এদেরকে খুব সহজে এই সৎ পথে পরিচালিত করা যে রাস্তাটা আল্লাহ পাক
ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আসলে ওলি আল্লাহদের মোহাব্বত, ওলি আল্লাহদের থেকে শিক্ষা নেওয়া, কারণ আমাদের মুসলমান মুমিনদের আইডল হচ্ছে তো ইনারা, সাহাবাই কিরাম আলহিমুরিদ্দওয়ানগণ, আল্লাহ পাকের প্রিয় প্রিয় নবীগণ, আর আম্বিয়া কিরাম আলহিমুসালামগণ। যেটা আলোচনা করছিলাম আমরা যে আসলে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার যে বিষয় এবং কি ইনার মা বাবার থেকে যে বিষয়গুলো এসেছে, যে ইনারাও কেমন নেককার ছিলেন, আওলাদের রসুল ছিলেন, হ্যাঁ আল্লাহ আকবার। আসলে বিষয় এটা আসে যে মা বাবা যখন নেককার হয় না সন্তানরাও নেক রাস্তায় চলার উৎসাহী হয়। কারণ আমি মা বাবা যদি নেক পথে না যায়, আমি যদি নামাজে না হই, কীভাবে আমার সন্তান নামাজে হবে? মায়ের উজু সহকারে সন্তানকে দুধ পান করার ক্ষেত্রে সন্তানের যদি নেক হওয়া, সন্তান দুনিয়া ও আখিরাত কামিয়াব হওয়ার একটা যদি মাধ্যম হয়ে যায়, অথবা এক কথা মায়ের নেক আমলের কারণে, মায়ের কোরআনে পাকে তেলাওয়াতের কারণে, মায়ের মা নামাজি হওয়ার কারণে, বাবা নামাজি হওয়ার কারণে, বাবা আশিকের রসুল হওয়ার কারণে, সন্তানদের উপরও একটা খুবই গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। তাই আমরা যে যেখানে রয়েছি নিজেকে সংশোধন করি, নিজেকে নেককার বানানোর চেষ্টা করি, নিজেকে নামাজি, নিজে কোরআন পাকের তেলাওয়াত, যেটা ছোটো ছোটো আমল বললো, সর্বদা উজু অবস্থায় থাকা, হ্যাঁ আল্লাহ পাকে জিকির জারি রাখা, দরুদ শরীফ পাঠ করা, তাহলে দেখবেন আমাদের পুরো পরিবারটাই এরকম নেকির পরিবেশ সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, কিছু কল এস এম এস হেড করবো, এরপর আমাদের কিরম হজর থেকে আরও কিছু ইনশাআল্লাহ, এখনও মাত্র শুরুই হলো, আরও অনেক ইনশাআল্লাহ বিষয় এবং জাফর সাদিক রহমতুল্লাহ তাআলার জীবনী সম্পর্কে আমরা জানবো। ইমরান ভাই আমাদের সাথে রয়েছেন, মাশাআল্লাহ কমেন্ট করছে। মোহাম্মদ নাঈম আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ নাসির ভাই আমাদের সাথে রয়েছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মোহাম্মদ মাসউদ ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ আশরাফ ভাই আমাদের সাথে রয়েছেন, এভাবে বশিরউদ্দিন ভাই মাশাআল্লাহ, মোহাম্মদ বশিরউদ্দিন ভাই মাশাআল্লাহ কমেন্ট করছেন। তো যেটা আমরা আলোচনা করছিলাম দর্শক, ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার বিষয় নিয়ে, যে ইনি ইনার বংশ পরম্পরায় যে আওলাদ রসুল এবং মায়ের দিক দিয়ে যেরকম তিনি ছিলেন মাশাআল্লাহ বংশ পরম্পরায় সাহাবায়ে কেরামদের সাথে সম্পৃক্ত, আমার নবীর বংশ দিক দিয়ে সম্পৃক্ত, তো আসলে এটা থেকে আমরাও এভাবে শিক্ষা অর্জন করতে পারি যে নিজেদের আল নিজেদের সন্তানদেরকেও নেককার বাড়ানোর ক্ষেত্রে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এখানে হুজুর, আজকে এই ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাহলে বিষয় আপনি কী তুলে ধরবেন?
সাদিক রহমতুল্লাহ তাআলা তিনি সবসময় মুস্কি হাসতেন।
সুবহানাল্লাহ,
তাবাসসুমটা আমার নমান নবী প্রিয় নবীর সুন্নতে মুবারাকা।
সুবহানাল্লাহ,
সবসময় মুস্কি হাসতেন এবং সবসময় জিকিরে মুস্তফা তার মধ্যে থাকতো,
আল্লাহ আকবার
আলোচনা করতো,
সুবহানাল্লাহ
করতো, এবং কখন তিনি ওযুবিহীন
আচ্ছা
ছিলেন না, সবসময় ওযু বসে থাকতেন।
সুবহানাল্লাহ,
ওযুবিহীন তখনও হাদিস পাক তিলাওয়াত করতেন না,
আল্লাহ,
এবং তিনি নামাজ ও তিলাওয়াতের মধ্যে বেশিরভাগ ব্যস্ত থাকতেন এবং চুপ থাকতেন, অতিরিক্ত কথা বলতেন না।
আল্লাহ, খুবই আসলে
খলিফা মনসুরের দরবারে একবার তিনি বসা অবস্থায় বসা ছিলেন, তো খলিফা মনসুরের নাকের উপরে একটা মাছি বারবার নড়াচড় করতে লাগলো, বর্ষা লাগলো, উঠতে লাগলো। তো খলিফা মনসুর বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলো যে আচ্ছা হুজুর বলুন, যেমন জাফর সাদিক, যে আল্লাহ পাক মাছি কেন সৃষ্টি করেছেন?
আচ্ছা,
তখন জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা মুসকিসে বললেন যে অত্যাচারী এবং অহংকারী ব্যক্তিদেরকে অপদস্থ করার জন্য মাছি সৃষ্টি করে।
আল্লাহ, আল্লাহ আকবার,
এটা হিকমত ওনাকে বোঝানোর জন্য বলেছেন তিনি।
জি,
তাহলে এখানের মধ্যে রহস্য হচ্ছে যে এটা যে ব্যক্তি একটা মাছির যন্ত্রণা সহ্য করতে পারে না, সে এত রাজ্যের মানুষের যন্ত্রণাকে ওষুধ।
আল্লাহ আকবার, আল্লাহ আকবার,
কারণ
আসলে
ধৈর্য ধারণ এতগুলো মানুষ কত কষ্টের মধ্যে রয়েছে, একটা মাছের কষ্ট সহ্য করতে পারে না, সে মানুষের
কষ্ট কিভাবে সহ্য করবে?
আল্লাহ, ধৈর্য ধারণ করা, অত্যাচার থেকে তিনি যেন বেঁচে থাকেন, যেন আল্লাহ পাকের ভয় যেন ধারণ
অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে এই বিষয় থেকে। আমরা সে সাধারণ একটা মাছি থেকে যদি বাঁচার সে ক্ষমতা আমাদের নেই আল্লাহ পাকের আজাবের ব্যাপারে ভয় করার,
নিঃসন্দেহে
মাছি
দেখে আমাদের চান একটু বসছে
বসছে সেটা নিয়ে আমরা কত বিরক্তিকর হয়ে পড়ি। হ্যাঁ আল্লাহ একবার, আর আল্লাহ পাক যদি সেই মানে আল্লাহ পাক চাইলে আসলে একটা মাছির মাধ্যমে যদি আমাদেরকে আজাব দেয় না সে আজাব সহ্য করার ক্ষমতা আমাদের নেই।
জাহান্নামের আজাবের কথা তো অনেক
তুলনাবিহীন,
এগুলো
আমাদের দ্বারা কখনো সম্ভব না যে আজাবের সহ্য করার ক্ষমতা কারণে কেউ বলতে পারবে না যে না আমার ক্ষমতা আছে না।
সর্বনিম্ন এবং সবচেয়ে একেবারে নিম্ন টাইপের,
জি জি,
একেবারে নিচ স্তরের আজাব হচ্ছে যে জাহান্নামীকে যখন তার পায়ে যখন আগুনের যখন তখন তার মাতার মগজগুলো সিদ্ধ হয়ে থাকবে।
আল্লাহ,
একেবারে মানে সর্বনিম্ন ক্যাটাগরির আজাব। সর্বনিম্ন ক্যাটাগরির আজাব যদি এরকম হয় তো হাই লেভেলের আজাবগুলো কেমন হবে?
আল্লাহ,
আজকে বড় দুঃখের বিষয় হচ্ছে এটা যে আমরা যারা আজকে রয়েছি মুসলমান যা দাবি করি, নারী পুরুষ আমরা অনেকে রয়েছি, পাঁচ ভক্ত নামাজ তো ভুলে গিয়েছি, সালাতুল আওয়াবিনের নামাজ কোনটা, ইশরাকের নামাজ কোনটা, মানে ওইগুলো পর্যন্ত আমরা জানি না।
আমাদের মানে জানার
বয়স, কিন্তু আপনি মনে করেন আমাদের বয়স তখন সমাজের মধ্যে এরকম নারী পুরুষের বয়স যাদের 50 আপ বা 40 আপ হয়ে গিয়েছে,
জি,
তো 40 আপ হওয়ার পরও যদি ইশরাকের নামাজের কোন সময় কোনটা, সালাতুল আওয়াবিনের নামাজ কোন সময় পরে ওইটা কি, এটা যদি না জানি তো সন্তান নামাজ হবে কোত্থেকে?
মানে নামাজ পর্ব দূরের কথা, আসলে আমাদের কোন সময় কোন নামাজটা আদায় করতে হয় সেটা আমাদের জানা নেই।
এবং জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাই তিনি জাহির এবং বাতিনি ইলমের সমাহার ছিলেন, তিনি ইবাদত এবং সাধনা ও মুজাহাদার মধ্যে তিনি প্রসিদ্ধ ছিলেন।
আচ্ছা,
ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা বর্ণনা করেন, আমি অনেক দিন পর্যন্ত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহর খিদমতে ছিলাম,
জি,
আমি সর্বদা তাকে তিনটি ইবাদতের মধ্যে মশগুল থাকতে দেখেছি।
আচ্ছা,
নাম্বার 1 হচ্ছে তিনি বেশি বেশি নামাজ আদায় করতেন,
সুবহানাল্লাহ,
কোরআন পাকের তিলাওয়াত করতেন এবং রোজা অবস্থায় তাকে পেতাম।
আল্লাহ,
তার নামাজ নাহলে তিলাওয়াত নাহলে রোজা,
রোজা
এই তিনটি মধ্যে সবসময় তিনি মশগুল থাকতেন।
সুবহানাল্লাহ,
তাহলে আমরা যদি চিন্তা করে দেখি আমরা রোজা রাখি শুধুমাত্র রমজান মাসে,
জি জি,
তিলাওয়াত করি রমজান মাসের প্রথম 10 দিন বা 15 দিন এরপর তারপর সবকিছু যেন ব্যস্ত হয়ে যায়, আর সময় হয় না। যারা ব্যবসায়ী তারা শুধুমাত্র খতম তারাবি যেটা, এটা শুধুমাত্র
তাও
3 দিন 5 দিন 7 দিন এভাবে হিসাব করে, খতম তারাবি শেষ নামাজও শেষ হিসাব করে এভাবে করতে থাকে। ব্যবসার জন্য যেহেতু 11 মাস লসে ছিলাম, এই 1 মাস ভালো ব্যবসা করে লাভবান হব। অথচ হাদিস মোবারকের মধ্যে রয়েছে রজব মাস, বলছেন রজব মাস হচ্ছে আমার উম্মত, উম্মতের মাস, এবং শাবান মাস আমি নবীর মাস,
নবীর মাস।
তাহলে দেখুন অপর মাস অপর বর্ণনা রয়েছে যে রজব হচ্ছে বীজ বপনের মাস,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
শাবান মাস হচ্ছে পানি সেচ দেওয়ার মাস,
জি জি,
আর রমজান মাস হচ্ছে ফসল কাটার মাস,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
না বীজ দিলাম না সেচ দিলাম, ফসল কাটার চিন্তা করতে লাগলাম রমজান মাসে পুরো 11 মাস চলার জন্য।
আল্লাহ,
আসলে কোটি কোটি টাকা আয় করেও অনেক মানুষ রয়েছে রাতে ঘুম হয় না, ঘুমের ওষুধ মুখে দিতে হচ্ছে, গুমের ওষুধ খাওয়ার পরও তারপর অনেকে ঘুম হচ্ছে না,
ঘুম হচ্ছে না,
তার কিন্তু টাকার অভাব নেই,
জি,
পয়সার অভাব নেই,
জি জি,
আর আভিজাত্যের অভাব নেই, যশকেতের অভাব নেই, তারপর মনে শান্তি নেই,
মনে শান্তি নেই।
শান্তিটা আসবে কোত্থেকে? শান্তি তো আসবে তিলাওয়াতের মাধ্যমে,
সুবহানাল্লাহ,
শান্তি আসবে ইবাদতের মাধ্যমে,
অবশ্যই।
আমি তো যেটার মাধ্যমে শান্তি লাভ করার দরকার সেটা অনেক দূরে সরে গিয়েছি,
সরে গেছি, আমার শান্তি
শান্তি আসবে, কারণ সুকুন শান্তি এটা আসবে আল্লাহ পাক, এটা আল্লাহ পাকের দয়ার মাধ্যমে।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আপনি দেখুন রিক্সাওয়ালা টালাওয়ালা দিন মজুর, এরা দিনে আনে দিনে দিনে খায়, তো এদের তো টেনশন নেই,
টেনশন নেই।
রাস্তার মধ্যে শুয়ে আছে অনেক ব্যক্তি, তার ঘর নেই, বাড়ি নেই, পরনের কাপড় নেই, আহার নেই, এটা কত শান্তির গুণ দিচ্ছে।
দেখেন না
আল্লাহ পাক এদেরকেও চালাচ্ছেন,
চালা নিয়ে যাচ্ছে,
এরও ঘুমাচ্ছে, যারা উচ্চতলা আছে এরা ঘুমাচ্ছে,
জি জি।
আত্মক কোনটা? তার মানে এ নয় যে আমি ফকির হয়ে যাবো রাস্তা
করবো,
এটা নয়, কিন্তু এটাও আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাক চাইলে ওই অবস্থায় ঘুম দিতে পারেন, আর আল্লাহ পাক চাইলে এত সুখে থাকার পরও ঘুম নিয়ে নিতে পারেন। সেজন্য আল্লাহ পাকের বড় ছাপা উচিত, আল্লাহ সম্মানের জীবন দান করো, এমন জীবন দান করো যেন কখনো অবস্থা হতে না হয়, যেন বুঝুগত এটাই চেয়েছেন যে আল্লাহ যে নিয়ামত দান করো চলো এটা আমাদের কাছে চিনিয়ে নিও,
চিনিয়ে নিও না, শুক্রিয়া আদায় করতো তারা যে অবস্থায় ছিল। আপনি যেটা বলেছেন ইবাদতের মধ্যে তিনি মহব্বতকারী ছিলেন, নামাজের মধ্যে, রোজার মধ্যে, কোরআন পাকের তেলাওয়াতের মধ্যে। অনেক দর্শক যেমন প্রশ্ন করেছে যে এই যে রজব শাবান, হ্যাঁ রমজান, শাবান মাসে রোজা রাখার ব্যাপারে, রজব চলমান অলরেডি রয়েছে, আপনি বললেন না যে বীজ বপন করার মাস রজব, হ্যাঁ পানি সেচ দেওয়া, বীজ তো বপন করলাম ঠিক শাওয়াল মাস, যদি সেচ না দিলাম পানি না দিলাম তাহলে সেটা কীভাবে বৃদ্ধি পাবে, হ্যাঁ বীজ কীভাবে পাবো আমরা রমজানের মধ্যে? তো আসলে যে আল্লাহ পাকের ওলিদের আপনি জীবনে দেখেন, সাহাবাই কেরামের জীবনে দেখেন, তারা আসলে এই রমজান মাসের জন্য বাকি এগারো মাস তারা অপেক্ষা করতো, এবং রজব ঢুকতে না ঢুকতেই তারা কি রোজা রাখার মানে একটা কি ধুম লেগে যেত, একটা মানে একটা জোর শোর, কারণ সামনে রমজান আসতে যাচ্ছে, হ্যাঁ এখন থেকে তারা রোজা রাখার একটা কি তাদের মধ্যে একটা জোশ ছিল। তো অবশ্যই আর যে দর্শক প্রশ্ন করেছেন, অবশ্যই রোজা রাখার ফজিলত অনেক, হয়তো জিজ্ঞেস করছেন এটা কোন দিন বা কোন দিন রাখার, আসলে যত বেশি আমরা সম্ভব হয় আমাদের সাধ্য মতো চেষ্টা করবো, পুরো মাসেই যদি সম্ভব হয় মদিনা মদিনা, কারণ আমরা রমজানের সাথে আল্লাহ পাকে ওলিদের ব্যাপারে সাহাবায়ে কেরামের ব্যাপারে এভাবেও বিভিন্ন কিতাবের মধ্যে আলোচনা এসেছে তারা রমজানের সাথে রোজা মিলিয়ে নিতেন। তো আমাদের এরকম অভ্যাস করা উচিত এখন থেকে, আমরা যেন রোজা রাখার অভ্যাস গড়ে নিই। এবং বীজ বপনের মাসও বলা হয়েছে, পানি সেচ দেওয়ার মাসও বলা হয়েছে, এখন থেকে আমাদের সাথে প্রিপারেশন জোশ হওয়া উচিত না কোরআন পাকের শিক্ষার ক্ষেত্রে, যেরকম আল্লাহ পাকের ওলিদের থেকে আমরা পাই। তো দাওয়াত ইসলামী তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য একেবারে সুযোগই করে দিয়েছে এই কোরআন পাকের শিক্ষার ব্যাপারে।
নিঃসন্দেহে যেন তো অপরাবে রয়েছে যে সাবান হচ্ছে আমার মাস আর রমজান হচ্ছে আমার উম্মতের মাস।
সুবহানাল্লাহ,
সাবানের মধ্যে তারা প্রস্তুতি গ্রহণ করবে রমজান মাসে ফসল কাটবে,
ফসল কাটবে জি।
এবং তাহলে এই যে মাসগুলোকে ভাগ ভাগ করে দেওয়া বিভিন্ন রাওয়ায়েতের মধ্যে রয়েছে
জি জি,
যে আমার আল্লাহ পাকের মাস বলা হচ্ছে কোনো মাসকে, কোনো পাক নবীর মাস, কোনো পাককে আল্লাহ উম্মতের মাস, এই জন্য এগুলাকে ভাগ করে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে উম্মত যাতে সংশোধন হতে পারে,
সংশোধন হতে পারে।
ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি যেভাবে তিনি ইবাদত করেছেন, রিয়াজত করেছেন, এগুলো আমরা অনুসরণ করা। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ জিজ্ঞাসা করা হলো যে
জি
যে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি অবস্থা অনুযায়ী এই জীবন অতিবাহিত করে, সে হলো সুন্নতের উপর আমলকারী।
সুবহানাল্লাহ।
আর যে হুদুস সিস্টেমের বাতিনি অবস্থা অনুযায়ী জীবন অতিবাহিত করলো সে হলো সুফি।
আল্লাহ, সুফি কাকে বলে যদি আমরা প্রশ্ন করি তাহলে এটা একটা উত্তর
হচ্ছে যে এটা যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাতিনি অবস্থা অনুযায়ী জীবন অতিবাহিত করার নামে হচ্ছে সুফি। যেমন সুফি মানে তো আমরা অনেকে মনে করি যে খাবার কম খাওয়া, ছেঁড়া কাপড় পরিধান করা,
জি জি একটু গেট আপে,
হ্যাঁ নাম সুফি, বা অনেকে আছে ঘর থেকে বের হবো না, দামি পোশাক পরিধান করবো, মাসে মাসে বছরে একবার বের হবো, খুব ভাব নিয়ে থাকবো,
জি জি,
তো এটার নাম তো সুফি না,
জি জি।
নামাজ রোজা হজ জাকাত এগুলো এই বিষয় থেকে আমরা দূরে থাকার মাধ্যমে তো নয়,
জি
শরীয়ত বাদ দিয়ে সুফিবাদ নয়, শরীয়তকে সাথে নিয়ে প্রিয় নবীর আদর্শকে বাস্তবায়ন করা, অনুসরণ করা, সেটাই হচ্ছে সুফি। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর আদর্শ হচ্ছে সর্বোত্তম আদর্শ।
সুবহানাল্লাহ।
তো আমার নবীর আদর্শটাকে আমরা ধারণ করব কি
আগে তো আদর্শটাই, হ্যাঁ এরপর আসছে,
এবং সাথে সাথে নিজের ইচ্ছা কামনা বাসনা এগুলো থেকে এগুলো পরিহার করা, আল্লাহ পাকের দয়া লাভের চেষ্টা করা।
অবশ্যই অবশ্যই,
যেন বুজুগরা তো এটাই চেয়েছেন যে তারা কখনো আল্লাহ পাকের উপর অভিযোগ করে নাই,
অভিযোগ করেননি,
আবেদন করেছেন,
অনুরোধ করেছেন,
অনুরোধ করেছেন, প্রার্থনা করেছেন, কিন্তু অভিযোগ করেন নাই। আমাদের আজকে বর্তমান সমাজে আমাদের অভিযোগটা বেশি, চাহিদাটাও বেশি, অভিযোগটাও বেশি,
কি আছে সেটা না দেখে কি নাই সেটা নিয়ে অভিযোগ করা শুরু করে
দিয়েছি। আর এত কিছু পাওয়ার পরও বলা কিছুই পাই নাই, এখন তো অনেক কিছু বাকি আছে, এটা পাই নাই, ওইটা পাই নাই, ওইটা পাই নাই, মানে ভুল ধরা, চাওয়ার তো শেষ নেই। কারণ মানুষ তো এরকমই যে মানুষকে যদি সব কিছু দেওয়ার পরও তারপরও যে কি পেয়েছি,
মানে দুনিয়া সব নিয়ে আমাদের যদি ঢেলে দেওয়া হয় না, তারপর আমরা বলে যে আসলে আমার আরো চাই, কেন না আমাদের আমাদের যে নফসটাকে না এভাবেই আসলে সৃষ্টি করা হয়েছে, এটা এরকমই যেটা যত দিবেন দেন, এটা কখনো দেওয়া এটার আসবে না, কিন্তু আমাদের এই অভ্যাসটা থাকা উচিত। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যা দিয়েছে তাতে সুক্রিয়া জ্ঞাপন করা, এবং নিজের দুনিয়া তো রয়েছে কিন্তু নিজের আখিরাতটাকে নিয়ে কি চিন্তা করা, নিজের আখিরাত নিয়ে টেনশন ফিকির থাকা উচিত। যেমন আজকে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তার আলোচনা আসছে, ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তার ব্যাপারে এরকমই এসেছে যিনি কবরের পাড়ের মধ্যে গিয়ে তাদেরকে উদ্দেশ্য করে বলতো, হ্যাঁ তাদেরকে প্রশ্ন করতো, তখন তাদের জোর আওয়াজ আসতো না, হ্যাঁ তাদের তোমার আওয়াজ করছো না কেন, তোমরা আজকে যেরকম কবরের মধ্যে চলে চলে গিয়েছো আমার থেকে সেরকম কি চলে যেতে হবে, মানে কবরের পাড়ে গিয়ে একটা আমার থেকে যে খবর যেতে হবে সে কবরের টেনশন আর কি, তার মধ্যে আসছে ইনি এভাবে সারা রাতটা কি অতিবাহিত করে ফেলতেন, সুবে সাদিকের সময় চলে আসতো।
আসলে ওনারা তো দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিয়েছেন,
সুবহানাল্লাহ,
সেজন্যই তো তারা জাফর সাদিক রহমত যখন মক্কা মুকাররমায় একদিন কোথাও যাচ্ছিলেন, প্রতিমধ্যে একজন মহিলা নিজের গাভী মারা যাওয়ার কারণে কান্না করতে লাগলো।
আল্লাহ,
জাফর সাদিক রহমত বলেন যে তুমি কি চাও,
কি জন্য কান্না করছো?
আল্লাহ ভাই, তখন আল্লাহ পাক তুমি কি টাকা চাও? তখন যে এটা বলতে লাগলো যে তার গাভী মারা গিয়েছে, যে আল্লাহ পাক তোমার গাভীটি জীবিত করে দিক, তুমি কি এটা চাও?
আচ্ছা,
তখন মহিলা আরজ করলো যে আমার সাথে এইভাবে মজা করছেন, মানে কেন করছেন
এরকম? কেন একটা মরা,
আমি এর পূর্বে অনেক মুসিবত, আমি তো পূর্বে থেকে মুসিবতে আছি। যেমন জাফর সাদিক রহমতুল্লাহ মহিলাকে বললেন যে আমি আপনার সাথে মজা করছি না। অতঃপর যেমন জাফর সাদিক রহমতুল্লাহ দোয়া করলেন, দোয়ার সাথে সাথে গাভীটি মাথা এবং পাতে যখন ধাক্কা দিলেন সেটা দ্রুত দাঁড়িয়ে গেল।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
মরাকে জীবিত করার শক্তি তো এমনি আসবে না।
আল্লাহ আল্লাহ আল্লাহ,
মৃত ব্যক্তিকে জীবিত করার শক্তি এমনি আসবে না, এটা আল্লাহ পাকের মকবুল হতে হবে। আর আজকালকাল তো আমরা মৃত ব্যক্তিদেরকে নিয়ে ব্যবসা শুরু করে দিই।
আল্লাহু আকবার, আল্লাহ।
মেডিকেলের মধ্যে যদি আপনি দেখেন, দেখেন তাদেরকে মারা যাওয়ার পরও লাশ দিচ্ছে না
টাকার জন্য,
টাকার জন্য। এক তো তারা মুসিবতে রয়েছে, আর মরার পর খার আর ঘা। আমার একজন ফ্রেন্ড, ওনার আব্বার অ্যাক্সিডেন্টের যখন ইন্তেকাল করেছিল 2008-2008 দিকে,
আচ্ছা আচ্ছা,
তো আমরা তো ইন্টার পড়তেছি তখন, তখন আমরা ওনার বাসায় গেলাম, তখন আমার ফ্রেন্ড তখন ছুটো দেখ এক সপ্তাহ, তো আসলাম মেডিকেলে, তো ওর বাবার লাস্টটা দেখুন দিচ্ছিল না, টাকা লাগবে টাকা লাগবে এরকম। তখন সে যখন ভিতরে ঢুকলো দেখা গেছে তার পিতার হাড়টা দুইটা দুই পাশে ওখানে ছিঁড়ে এটা দুই পাশে ওইভাবে রেখে দিল আসলো। সেটা দেখে তার সেন্স লেস হওয়ার সময় তখন ওই সময় তার কাছ থেকে 1200 টাকা নিয়ে তারপর সেটা কি করলো, সেলাই করে দিল।
আল্লাহু আকবার, আল্লাহ।
তখন সেটা আসার পর মানে খুব কান্না করে সে বোঝা লাগলো যে আমি এটা দেখে আমি তো খুব মানে অবস্থা আমার। তাহলে ওই তার কাছে শোনাটা কথাটা কোনটা এখনও কানের মধ্যে লাগে, আওয়াজটা এখনও আসে, যে তার যদি এই অবস্থা হয় এরকম অসংখ্য পিতার সন্তানের এভাবে কাতরাচ্ছে।
মানে এমন একটা সময়েও মানুষ টাকার জন্য,
টাকার জন্য
একটা মানুষকে মৃত অবস্থায়ও এভাবে রেখে দিতে পারে, দিতে পারে। হ্যাঁ,
নিষ্ঠুর, দেখুন
মানে দুনিয়াটা না হুজুর আসলেই নিষ্ঠুর।
তাহলে দেখুন একদিকে এটা বলার উদ্দেশ্য এটা যে একদিকে আল্লাহ পাকের বলি নেককার ব্যক্তি শুধু মানুষ নয় মৃত পশুকেও জীবিত করে,
সুবহান,
আর অপরদিকে মানুষ লোভে পড়ে মৃত ব্যক্তিকে নিয়ে আবার ব্যবসা করে।
আল্লাহ,
এরকম জীবন চাওয়ার চেয়ে এরকম জীবন সুবিবাদের জীবন অনুসরণ করা দরকার।
সুবহান,
সবটা দিয়ে কি করবো? 20 টাকা দিয়ে যদি আমার যদি ইমেজ নষ্ট হয়ে যায়, 20 টাকা দিয়ে যদি আমি আল্লাহ পাকের দরবার থেকে যদি আমি বঞ্চিত হয়ে যাই নিয়ামত লাভের ক্ষেত্রে, তো ওই টাকা দিয়ে কী হবে? এখন দেখা যায় সমাজের মধ্যে যে আমি অপরাধ করবো, আবার এদিকে এতিম মিসকিন ফুকে দেখে আবার দান করবো,
দান করবো,
তার মানে ওই অপরাধটাকে ডাকানো তোমার শাক দিয়ে মাছ ডাকা যে অবস্থা, ঠিক এইরকমই চেষ্টা করে দেখে।
তাহলে দেখুন এটাই বর্তমান
সমাজের মধ্যে
পুরোপুরি মিল, যদি আপনি বলেন পুরোপুরি একেবারে
সস করার জন্য কখন যাচ্ছি, যখন আমার দুর্নীতি যখন ধরা পড়ছে, মানুষ যখন আমাকে যখন এভাবে যখন ইনসাল্ট করার চেষ্টা করছে, তখন যাচ্ছি দরবারে বুজুর্গরা গিয়েছেন কিভাবে, আমার নামের রসুল কিভাবে যাচ্ছেন, আলা হযরত রহমতুল্লাহ কিভাবে যাচ্ছেন, যেমন জাফর সাদিক রহমতুল্লাহ কিভাবে কিভাবে গিয়েছেন, কি কাজ করেন সেখানে গিয়ে, এবার জবল আবু কুবাসের মধ্যে তিনি কিভাবে কেনাই বাদ করছেন, কেন ইয়া রব্বি ইয়া হামার রাহিমিন, ইয়া হামার রাহিমিন, ইয়া রহমান, ইয়া রহমান বলতে লাগলেন, দোয়া করছেন কি জন্য? আল্লাহ পাকের নিয়ামতের জন্য। আমরা আল্লাহ শাহের দুঃখাবাজে ব্যবসা করার জন্য আল্লাহকে সাথ করছেন, ইন্নাল ওয়াখাসতারা মিনাল মুমিনিনা ওয়া আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম বিআন্না লাকুমুল জান্নাহ, যে আমি ইমানদারদের জান এবং মাল তথা প্রাণ এবং সম্পদ দুইটাই ক্রয় করে নিয়েছি,
আল্লাহ,
বিনিময়ে কি? জান্নাতের বিনিময়ে।
সুবহানাল্লাহ, সুবহান,
আল্লাহ পাকের সাথে ব্যবসা করব জান্নাতের বিনিময়ে।
আল্লাহু আকবার।
কিন্তু আজকে আমরা ব্যবসা করছি দুকাবাজির, বুজুর্গরা ব্যবসা করেছেন তো নেকি দ্বারা, আর আমরা ব্যবসা করছি দুঃখা দ্বারা। তো এই জন্য তো দুনিয়াও দুঃখা, আমার জীবনটাও দুঃখা।
আল্লাহ,
এই জন্য আজকে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই 83 হিজরিতে বা 80 হিজরিতে তিনি জন্মলাভ করেছেন,
জি জি,
15 এর পরবর্তীতে তিনি যে হায়াতটুকুতে আজকে এত বছর পরও আজকে তার আলোচনা হচ্ছে।
সুবহানাল্লাহ।
এখানে ইমাম জাফর সাদিক কেউ দেখেছে
না,
তার মধ্যে কি কেউ দেখেছে
না,
কিন্তু তার মধ্যে আল্লাহ পাকের ভয় ছিল, আল্লাহ পাকের দাবে তিনি মকবুল হয়েছেন।
সুবহানাল্লাহ।
আর যারা মকবুল তারা মুছে যায় না, আর নবীর বাগানের ফুলগুলো এমন যেগুলো ঝরে যায় না,
পচে যায় না, মারা যায় না, এগুলো সবসময় জীবে থাকেন, সজীব থাকেন, সতেজ থাকেন। আমরা যদি এদেরকে অনুসরণ করি তাহলে আমরাও এন্তকালের পরও আমাদের নামটাও সতেজ থাকবে।
এটাই আমাদের মূল উদ্দেশ্য থাকা উচিত, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে ইবাদত। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে যেটা বলেছেন, আমরা উদ্দেশ্যটাকে আজকে ভুলে গিয়ে প্রয়োজনের পিছনে লেগে গিয়েছি। অর্থাৎ যে প্রয়োজন আমাদের আজকে দুনিয়াবী টাকা পয়সা যা আজকে, সেটাকে আজকে আমরা উদ্দেশ্য হিসেবে বানিয়ে নিয়েছি। যার কারণে তো হুজুর বলেছেন যে আসলে সেই উদ্দেশ্য আজকে আমরা সেই মানে যেটাকে আমরা আজকে উদ্দেশ্য বানিয়ে নিয়েছি, টাকা পয়সা ধন দৌলত, সেই টাকা পয়সার জন্য মানুষের মৃত্যুর কোলে সে ঢলে গিয়েছে, তারপরও তার পরিবারের দুঃখের মধ্যে পর্যন্ত আমরা আমাদের মনটা গলে না, আমাদের মন দয়া শব্দটা আমাদের আজকে মন থেকে উঠে গিয়েছে, কারণ আজকে আমরা দুনিয়াটাকেই আমাদের উদ্দেশ্য বানিয়ে নিয়েছি, আখিরাতকে আমরা মানে ভুলে গিয়েছি। এটা হচ্ছে আমরা আখিরাতের কথা তখনই মনে করি যখন আমরা দুনিয়াবী বিপদ আপদের দুঃখে যখন পড়ি। আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদেরকে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা ইনার উসিলায় আমাদের দুনিয়ার প্রতি যে আজকে আমরা দুনিয়ার ঘেরোয়ার মধ্যে যে আজকে আমরা গ্রেফতার হয়ে গেছি, এটা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আকিরাতের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক নসিব করুক। আমিন আমিন। দর্শক অনেকে আমাদেরকে কল করেছেন, SMS করেছেন, আসলে আমরা কিছু কল SMS অ্যাড করিনি, এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের নাতুষ্ণকে ইসলামের কাছে যাবো, এবং দর্শকেরও আসল কিছু অনুরোধ আছে কিনা দেখেন ইনশাআল্লাহ। জি কল শুনিয়ে দিন।
শেহুল হোসেন, আপনাদের অনুষ্ঠান গুলো অনেক সুন্দর, আমি সবসময় দেখি সবাই দেখে আপনাদের অনুষ্ঠান থেকে অনেক কিছু জানা যাচ্ছে। আমি অনেক মানুষের বলতেছি যে মাদানি চ্যানেল সম্পর্কে ধারণা নেই অনেক মানুষের, আমি বললাম যে এখন টিভি দেখা যাচ্ছে তোরা একটু দেখ, ইসলামের জন্য এটা একটা দরকার, অনেক উপকারী মানুষের। আসলে অনেক অনেক ধন্যবাদ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার উৎসাহ সালামত রাখুক, আপনার সৎকায় আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করুক। মাশাআল্লাহ, এভাবে নিজেও দেখেন মাদানী চ্যানেল, অন্যকে আপনি দেখার দাওয়াত দিচ্ছেন। আল্লাহ পাক আমাদেরকে এভাবে সুন্দরভাবে সবাইকে নেকির দাওয়াত দিয়ে প্রত্যেক ঘরে ঘরে যেন গুনাহে ভরা চ্যানেল দূর হয়ে গিয়ে যেন নেকিপূর্ণ চ্যানেল মাদানী চ্যানেল জারি হয়ে যায়, আল্লাহ পাকের দরবারে দোয়া। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেলকে প্রচার ও প্রসার করার তৌফিক দান করুন। আমিন। জি পরবর্তী কল। আমিন আমিন। আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের মনের বাসনা যেন সবসময় মদিনারই মহব্বত রাখে। আমিন আমিন। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকার অনুরোধ আমাদের মুবাল্লিক, ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনার অনুরোধ পূরণ করার জন্য। পরবর্তী কল।
আমি ইচ্ছা করতে
আমিন আমিন। আল্লাহ তাআলা আপনাকে আমাদেরকে সকলকে আমাদের সকলের মনে জায়েজ আশা আল্লাহ তাআলা কবুল করুক। জি আমাদের সঙ্গে থাকা অনুরোধ, ইনশাআল্লাহ আপনার অনুরোধ পূরণ করার চেষ্টা করবো। জি পরবর্তী কল। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, অনেক দর্শক মাশাআল্লাহ নাথ শরীফ বা কালাম শোনার জন্য অনুরোধ করছে, তো আমাদের রমজান ভাইয়ের কাছে যাবো। রমজান ভাই আমাদেরকে সংক্ষিপ্ত কয়েক শের যদি আমাদেরকে নাথ শরীফ বা কালাম শুনিয়ে দিতেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
কর লাগিয়া কান্দরে মন, কর লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। কর লাগিয়া কান্দরে মন, কর লাগিয়া বন্ধ, কর লাগিয়া কান্দরে মন, কর লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন গুলশান হবে আপনার চৈত মদিনা, যে জন হবে আপনার চৈত মদিনা, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, ইনশাআল্লাহ হবে মোদের পার তরি, ইনশাআল্লাহ হবে মোদের পার তরি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব বলতে পারি না, আমারি মনে রে বাসনা, আমারি মনে রে বাসনা, শুধু দেখব মদিনা, আমারি মনে এই বাসনা, লাগছে এমন হয়তো নবী ডাকবে মোরে মদিনা, লাগছে এমন হয়তো নবী ডাকবে মোরে মদিনা, গিয়ে সে আমারি মনে এই বাসনা, আমারি মনে এই বাসনা, শুধু দেখব মদিনা, আমারি মনে এই বাসনা,
মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক দর্শক অনুরোধ করে তাদের অনুরোধ মাশাআল্লাহ পূরণ করার চেষ্টা করছেন আমাদের হুজুর, আল্লাহ তালা বরকত দান করুক। দর্শক, আমরা আলহামদুলিল্লাহ ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইহার জীবন নিয়ে আমরা আলোচনা করছিলাম, তো আসুন আমাদেরকে হুজুর থেকে আর কিছু ইনার জীবনী সম্পর্কে জানবো। যে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি না আসলে কেমন আল্লাহ ভীরু ছিলেন, আল্লাহ পাকের ভয় তার কেমন ছিল, আখিরাতের প্রতি তাদের কেমন চিন্তা চেতনা ছিল, সে সম্পর্কে আসলে এতক্ষণ শুনছিলাম, তো আসুন আর কিছু মাদানী করে ইনশাআল্লাহ শ্রবণ করবো। জি হুজুর,
শাওয়াহিদুল নবুয়াতের মধ্যে রয়েছে যে এক ব্যক্তি ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলার কাছে এসে আরজ করলো যে হুজুর, আমরা হজ করার জন্য যাচ্ছি,
জি,
তো আপনাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিচ্ছি,
আচ্ছা,
আপনি এটা দিয়ে একটা ঘর ক্রয় করবেন,
জি,
আমরা হজ করে এসে সেখানে বসবাস করবো
আল্লাহর
মধ্যে,
আচ্ছা।
তখন ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাই ওইগুলো গ্রহণ করলেন, মারা হজ থেকে যখন আসলো তখন উনি জিজ্ঞাসা করলো
আমরা যে কাজটা দিয়েছিলাম
এটা হয়েছে কিনা, তখন ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি তখন তিনি বলতে লাগলেন যে আমি তোমার জন্য জান্নাতে একটা ঘর ক্রয় করেছি।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
দুনিয়াতে নয় জান্নাতে
দিয়ে গিয়েছে, কিন্তু দুনিয়াতে ঘর নির্মাণ করার জন্য, ইনি এখন বলছে জান্নাতে ঘর নির্মাণ করেছে,
ঘরটা ক্রয় করে
দিয়েছে। আচ্ছা
আচ্ছা, যেটার প্রথম সীমানা হচ্ছে হুজুরপুর সাল্লাল্লাহ হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত। দ্বিতীয় সীমানা হচ্ছে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা। তৃতীয় সীমানা হচ্ছে ইমাম হাসান মুজতবা। এবং চতুর্থ সীমানা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পর্যন্ত। আর এই নাও আমি লিখে দিচ্ছি,
আচ্ছা
জান্নাত এটা তোমার ঘর। কিন্তু ওই ব্যক্তি দেখুন কেমন সৌভাগ্যবান, ওই ব্যক্তিটা শোনার পর কোনো ধরনের অভিযোগ করে নাই। আমি বললাম দুনিয়াতে ক্রয় করার জন্য আপনি জান্নাতে ক্রয় করেছেন, আর জান্নাতে ক্রয়টা কীভাবে, কার থেকে ক্রয় করেছেন, কোন জমি, দাগ কয়েনটা, আরএসবিএস কোথায়, যেটা দুনিয়ার মধ্যে রয়েছে, এতগুলো খুঁজে নেই তিনি। তিনি এটা শোনার পর তিনি খুশি হয়ে গেলেন, খুশি মনে ওই চিঠিটা নিয়ে বাসায় চলে গেলেন এবং পরিবারকে বলতে লাগলো আমি এন্তেকালের পর আমার এই চিঠিটা এবং জাফর সাদিক রহমতুল্লাহ যে চিঠিটা দিয়েছেন এই চিঠিটা আমার কাফনের মধ্যে দিয়ে দিবে। তখন তিনি যাওয়ার পর কিছুদিন রোগাক্রান্ত হয়ে তিনি অল্প দিনের মতো তিনি এন্তেকাল করেছেন।
আল্লাহ,
এন্তেকাল করার পর তার ওসিয়ত অনুযায়ী ওই
কবরের মধ্যে
কাগজটা দেওয়া হলো।
আচ্ছা,
এবং পরের দিন দেখা গেল ওই চিঠিটা কবরের উপর উঠে গেল, কবরের উপরে রাখা আছে এবং সেটার পেছনে ওই চিঠির পেছন অংশে লেখা আছে যে ইমাম জাফর সাদিক যে ওয়াদা করেছিল সেটা পূরণ হয়ে গিয়েছে,
রিসিভিং কপি দিয়ে দিয়েছে। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহ
পাকের পক্ষ থেকে জান্নাতে তার ঘর মিলে গিয়েছে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
দেখুন ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ তাআলা, যিনি একজন আমরা মানে আমরা বর্তমান সময়ের মধ্যে আমরা যদি চিন্তা করি মানে একজন একটা ফকির বলতে পারেন,
আল্লাহ
সুফিজম সুফি একজন ব্যক্তি, সামান্য একজন ব্যক্তি, তিনি সামান্য হতে পারে কাজ কিন্তু অসামান্য।
আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তিনি আহার করেন আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাকের দরবারে দোয়া করেন, আল্লাহ তাকে আহার করায়। তাহলে যিনি দুনিয়া থাকা অবস্থায় মানুষের জন্য জান্নাতের মধ্যে ঘর ক্রয় করতে পারেন, তিনি তার সাধারণ মানুষ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তোমরা অসাধারণ হয়েছেন কিভাবে, ইবাদত রিয়াজত এগুলোর মাধ্যমে, সুবহানাল্লাহ দয়ার মাধ্যমে,
সুবহানাল্লাহ।
তাহলে আজকে আমরা যারা রয়েছি না, অনেক মানুষ রয়েছে যাদের মানে সহায় সম্পত্তি হলে টাকা পয়সা, তখন তারা ইবাদত রিয়াজতের মধ্যে একটু মনোযোগী হয়,
মনোযোগী হয়,
কিন্তু আমার তো এখন সম্পদের অভাব নেই, একটা ইবাদত করে নিই, বয়স হয়ে গিয়েছে, ওই চিন্তা করে। কিন্তু ওই বয়সটা পর্যন্ত যাওয়ার জন্য, ওই সম্পদ পাওয়ার জন্য সবারকে আল্লাহ পাক সবাইকে সে সামর্থ্য দিবেন।
হ্যাঁ,
অনেক যুবক তেমন রয়েছে খেলা দেখতে দেখতে মৃত্যুর
প্রলোভন, আল্লাহ আল্লাহ আল্লাহ।
আমাদের হায়াত কখন শেষ হয়ে কে জানে, আর মালাকুল মওত প্রতিদিন প্রত্যেক ব্যক্তিকে ডেলি পাঁচবার করে আসে, পাঁচবার করে তাকান, এখানের মধ্যে যার রিজিক শেষ হয়ে গিয়েছে হায়াত শেষ তাকে নিয়ে যান।
আল্লাহ,
তাহলে আমাদের ঘরের দরজায় আসতে লাগলো মালাকুল মওত, কখন এসে আমাকে আপনাকে নিয়ে যাবে, সেই চিন্তা আমরা বিভোর নয়, কিন্তু আমরা কোটিপতি হওয়ার জন্য বিভোর।
কত আজকে আমরা বিভিন্ন সময় নিউজও দেখি, গান বাজিয়ে বাজিয়ে বাস যাচ্ছে বিভিন্ন গুনাহের সফরে, সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে পুরো বাসের মধ্যে এতজন নিহত, রেগুলার আমরা এই ধরনের নিউজ দেখতে পাই, প্রায় সময় আমরা এরকম নিউজ দেখি। কিন্তু সেই মৃত্যু যখন চলবে, সে কবরের চিন্তাটা কয়জন করি, যেটা জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি, সে চিন্তায় রাতের কোনো এক সময় গিয়েছে, সারাটা রাত অতিবাহিত হয়ে ফজর হয়ে গিয়েছে, দিন চলে যায়, রাত চলে যায়, তাদের আখিরাতের চিন্তা, কবরের চিন্তা তাদের কেমন ছিল, কত সুন্দর আমাদের ইকরাম হুজুর তুলে ধরেছেন যে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার বিষয়ে, যে আমার হুজুর যে বিষয়টা বলেছেন, তো আমরা আজকে এ ধরনের কতজন আমল করছি, আমরাও কতজন আল্লাহ পাকের ভয় এরকম আখিরাতের চিন্তা চেতনা, হ্যাঁ আল্লাহ পাকের প্রতি দয়া, আল্লাহ পাক যা দিয়ে যাতে শুকরিয়া আদায় করা, এটা আমাদের কতটুকু রয়েছে,
তাই না? ইমাম জাফর সাদিক রহমতুল্লাহর কাছে এক ব্যক্তি এসে আরজ করলো যে হুজুর আপনি একটু দোয়া করেন আমাদের, আমার জন্য,
আচ্ছা
তিনি আমাকে সম্পদ দান করেন, আমি যেন বেশি বেশি হজ করতে পারি।
আচ্ছা,
ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ দোয়া করলেন আল্লাহ তাকে সম্পদ দান করো, সে যেন 50 বার হজ করে, একবার দিব নয় 50 বার,
50 বার।
পরবর্তী দেখা গেছে সেই ব্যক্তি 50 বারই হজ করেছে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাহলে বুজুর্গদের দরবারে গিয়ে দোয়া করার ক্ষেত্রে বুজুর্গদের, আমরা বর্তমান সময় তো অনেক বুজুর্গ রয়েছেন,
জি জি,
যেমন আমার অন্য কথা আমরা না বললেও আমার আমির আহলে সুন্নাত,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
শখসিয়াত
আলহামদুলিল্লাহ
আল্লাহ পাকের বলি
আলহামদুলিল্লাহ,
সুযোগ হয় তার মাধ্যমে একটা যদি দোয়া করার সুযোগ হয়, এইগুলো চাওয়া যে আল্লাহ আমাকে এই সম্পদ দান যেন বেশি খরচ করতে পারে, নেকির কাজ করতে পারে,
জি জি।
তাহলে আল্লাহ পাক যদি ওই ব্যক্তির দোয়া কবুল করেন, তো আমরা জন্য দোয়া হোক বা তার মাধ্যমে যদি দোয়া আমাদের পৌঁছাতে পারি, সেটা হোক বা কোনো ভুলির দরবারে গিয়ে যদি তাকে উসিলা ধরে যদি দোয়া করে আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন।
আপনি দেখেন না হুজুর, আমিরা রাসূলুল্লাহ যখন বলে এটার জন্য যে করে দিবে তার জন্য দোয়া, আমাদের মুজাকার দেখতে পাই মানুষকে আপনি দুনিয়াবি মানুষ পেপার পড়ার জন্য, গুনাহে ভরা সিনারি যেখানে রয়েছে সেখানে পড়ার জন্য, আপনি বিভিন্ন গল্প কাব্যর বই বলেন সেগুলো পড়ার জন্য মানুষের অভাব নেই, কিন্তু যখন কোনো মুসলমানের হাতে যখন ইলমে দিন সম্পর্কিত কোনো রিসালা কিতাব তরিয়ে দেওয়া হয় তখন সেটা ময়লাতে পরিপূর্ণ আলমারি কোনা পড়ে থাকে। ইলমে দিন শিকার জন্য মানুষের আগ্রহ তেমনটা নেই বর্তমানে, নেই বলে তো আজকে আমরা কতটুকু ইসলাম থেকে দূর আমরা নিজেরাই জানি। সেই সময়ে আমি রাহেল সুন্নাহ যখন কোনো রিসালা পাঠ করার জন্য দোয়া দিয়ে দেয়, সারা বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ আশিকি রসুল সে রিসালা পাঠ করে, কার কার দিকে শিডিউলি মানে কি আপনার একটা রুটিন অনুযায়ী এনের কাছে শিডিউলি পৌঁছে, কিন্তু তাছাড়াও কত লক্ষ মানুষ যে এই রিসালা নিজেরা পড়ছেন অন্যকে শেয়ার করছেন তা তো বলাই বাহুল্য। তাহলে সেই আমি রাহেল সুন্নাহ দোয়ার জন্য যিনি দোয়া দিয়েছেন এটা পাঠ করলে
মানে মুজাকারা যখন চলে তখন দোয়া করি না আমরা হাত তুলি,
হাত তুলি
তখন আমাদের কাছে হয়ে যাওয়া।
আল্লাহ সুবহানাল্লাহ,
অনেক ব্যক্তি রয়েছেন যে
জি জি
আমিলার সুন্নতের মাদানী মুজাকারা দেখে লাইলাতুল বরাতের প্রোগ্রাম দেখে
অনেকেই
আকীদা পর্যন্ত চেঞ্জ করেছেন,
সুবহানাল্লাহ,
অনেকে ফিরে এসেছেন,
মুনাফিকরা
চ্যানেল দেখে থেকে বিরত থেকেছেন, এক মুষ্টি জারি রেখেছেন, এগুলো সবগুলা একজন আল্লাহর ওলির দয়া,
আলহামদুলিল্লাহ,
নূরানি নজর নেক নজরের মাধ্যমে পরিবর্তন হওয়া। ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ যে দোয়া করেছেন যে 50 বার উনি 50 বার হজ করেছেন, উনি 51 বার যখন গিয়েছেন হজ করার জন্য যাওয়ার সময় মকামে জুহফা সেখানে পৌঁছে ঝর্ণার তিনি গোসল করার জন্য নামার পর সেখানে প্রবল সু তিনি বেশি গিয়ে তিনি এন্তেকাল করেছেন।
আল্লাহ,
51 বার করার সুযোগ আর হয়নি,
পঞ্চাশ বারে
বুজুর্গদের জবানটা এমন ওনারা মুখে যা বলেন আল্লাহ পাক সেটা কবুল করেন,
সুবহানাল্লাহ।
সেখানে বুজুর্গদের দরবারে গিয়ে উল্টাপাল্টা কমেন্ট করা, উল্টাপাল্টা পড়া থেকে বিরত থাকা দরকার
না। আমি নিজেও আমি অনেক গুণাগার, হ্যাঁ, কিন্তু আল্লাহ পাকের নাককার বান্দা সহবতী গিয়ে যখন দোয়া করছি না আল্লাহ পাক হয়তো ওনার সৎকে আমার দোয়াকে কী করে
নেবেন,
যেটা আপনি বলছেন এই মন মানসিকতা আমাদের হওয়া উচিত। আমরাও যেন আমাদের আশেপাশে আল্লাহ পাকের অনেক ওলি যারা হক্কানি আল্লাহ পাকের ওলি রয়েছেন মাশাআল্লাহ, আসলে শয়তান আমাদের অনেক ধরনের ওয়াসওয়াসা দেয়, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ পাকের ওলিদের দরবারে শরিক হয়ে তাদের উসেলা নিয়ে দোয়া করা, তারা যেভাবে দুনিয়াতে জীবন অতিবাহিত করছেন সে শিক্ষাটাও নিয়ে নিজের জীবনকেও সেভাবে গড়ে তোলার চেষ্টা করা, এটাই হচ্ছে ওলি আল্লাহ স্মরণের অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। যদি আপনি বলেন এটাই যে আমরা যেন ওলি আল্লাহদের মহাব্বত আমাদের অন্তরে স্থাপন করি এবং তাদের মহাব্বত তো রাখবো, মহাব্বত রাখা মানে এটাই তাদেরকে আমরা যেন অনুসরণ করি, তাদের দেখানোর পথে যেন আমরা নিজের জীবনকে গড়ে তুলি। যেরকম আজকে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলার ব্যাপারে আলোচনা হচ্ছে, তো ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা ইনি কীভাবে নিজের জীবনকে অতিবাহিত করেছেন, আল্লাহ পাকের প্রতি ভয় ইনার মধ্যে, আল্লাহ পাক মানুষদেরকে বিপদ থেকে উদ্ধার করা, তাদের বিপদে তাদেরকে সমবেদনা জ্ঞাপন করা, আমরা এক মুসলমানের কষ্টে যেন অপর মুসলমান তার পাশে গিয়ে দাঁড়ায় তাকে সমবেদনা জ্ঞাপন করি, তার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তার এই বিপদ থেকে উদ্ধার করে দেয়। এখন তো না, কারো বিপদে পড়েছে তা কীভাবে তার সেই বিপদটাকে ফায়দা নেওয়া যায় এটার মধ্যে আমরা আজকে লিপ্ত না, কেউ মুসিবতের মধ্যে গ্রেফতার হয়েছে কীভাবে এই মুসিবতটাকে আমি ইউজ করে যেন আমি দুনিয়াবি প্রফিট করতে পারি সেটাতে আজকে আমরা লিপ্ত রয়েছি। আজকে আমরা শুধুমাত্র দুনিয়াবি উদ্দেশ্যকে ঘিরে আমাদের লাইফস্টাইলকে বানিয়ে নিয়েছি, আমার থেকে যে মরতে হবে আখিরাত যে একটা কথা রয়েছে এটাকে আমরা ভুলেই গিয়েছি। তাই উচিত যে জীবনটাকে সুন্দর করা, নিজের জীবনটাকে সুন্দর করা বলতে এটাই আল্লাহ তার রসূলের দেখানো পথে নিজেকে ছালা, আল্লাহ তাআলার দরবারে দোয়া। আল্লাহ পাক আজকে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার জীবনী সম্পর্কে আমাদের শোনা সৌভাগ্য হয়েছে, কেননা যখন এরকম আল্লাহ পাকের ওলিদের আলোচনা হয় না তখন তারা তাদের নূরানি কবর থেকে আমাদেরকে আমাদের কথা শুনতে পান, আলহামদুলিল্লাহ আমাদেরকে তারা দেখছেন, সকল ওলিয়ে কেরাম, সকল সাহাবে কেরাম, সকল আল্লাহ পাকের ওলিগণ নেককার বান্দগণ কবরের মধ্যে আলহামদুলিল্লাহ জীবিত রয়েছেন, আমাদেরকে দেখতেই পাচ্ছেন। আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাকের ওলিদের সৎকায় আমাদের দুনিয়া ও আখিরাত কামিয়াব করার তৌফিক দান করুক, আমিন। বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা, আজকে এই পর্যন্ত। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ।